বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماء صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الله ছাড়া অন্য কোনো মাবুত নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 3 জুন, 20 জ্যৈষ্ঠ এবং ফার্সি 13 খোরদাদ। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 কিলো হার্সে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলো হার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আইএস জঙ্গি পরিবারের সদস্যদের ফিরিয়ে আনার চেষ্টার বিরুদ্ধে ইরাকে ব্যাপক বিরোধিতার বিষয়টি বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার, শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে দৃষ্টান্তমূলক সাজা না হওয়ায় নারী নির্যাতন ও ধর্ষণ করার মতো ঘটনার ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি, থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পথ থাকবে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু, আর প্রান্তিক আয়োজনে থাকবে প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির সামনে সেদিন অস্ত্র ও আমেরিকা ছিল অসহায়, বললেন ইরানের প্রেসিডেন্ট। আমেরিকা ও পাঁচ জাতিগোষ্ঠীকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, মন্তব্য আরাকচির, সামরিক সহযোগিতা নিয়ে ইরান রাশিয়া আলোচনা। বাংলাদেশের জাতীয় সংসদে 6,03,681 কোটি টাকার বাজেট পেশ, বিএনপি ও জাতীয় পার্টির সমালোচনা। এবং ভারতের দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণে 89 জনের মৃত্যু, 844 জন চিকিৎসাধীন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি বলেছেন, ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলহির চিন্তা ও আদর্শের কাছে তৎকালীন স্বৈরাচারী সরকারের অস্ত্র ও আমেরিকা পরাজিত হয়েছে। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলহির মৃত্যুবার্ষিকী ও ফার্সি 15 খোর্দাদের ঐতিহাসিক গণজাগরণ দিবসকে সামনে রেখে তিনি আজ একথা বলেন। রুহানি আরও বলেন, যারা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলহির চিন্তা দর্শন ও আন্দোলনের প্রতি আস্থাশীল ছিলেন তারা অত্যাচার, নিপীড়ন ও কারা নির্যাতন সহ্য করে সামনের দিকে এগিয়ে গেছেন, কোনো বাধাই তাদেরকে জ্ঞান ও যুক্তির পথ থেকে দূরে রাখতে পারেনি। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমাদের সবাইকে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলহির পথে অটল থাকতে হবে, এই পথে অটল থাকলে আমরা দেশকে আধ্যাত্মিক ও বৈষয়িক উভয় দিক দিয়ে এগিয়ে নিতে সক্ষম হব। 1989 সালের 3 জুন ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেন। এই মহান নেতার জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। গিনেস রেকর্ড বুক বলছে, ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির জানাজায় 1,02,00,000 মানুষ অংশ নিয়েছে। ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইরান সহ বিশ্বব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইউসুফ খামেনি রেডিও টেলিভিশনে সরাসরি ভাষণ দেবেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, দখলদার ইসরায়েল ভালো করেই জানে হিজবুল্লাহর শক্তি ক্রমেই বাড়ছে। ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতরাতে এক ভাষণে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন এখন অনেক বেশি শক্তিশালী। আমাদের এই অবস্থানের বিষয়টি ইসরায়েলও জানে, তারা এটা ভালো করে জানে। হিজবুল্লাহ গোটা অঞ্চলেই স্বাধীনতার পতাকা উড়াতে প্রস্তুতি নিচ্ছে, শক্তি বাড়াচ্ছে। গাজায় সাম্প্রতিক যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, এই যুদ্ধে প্রমাণিত হয়েছে ফিলিস্তিনকে আলাদা করা যাবে না, ফিলিস্তিনি ভূখণ্ডের কোন অংশই অন্য কাউকে দেওয়া যাবে না। তিনি বলেন, ইসলামী ইরান হচ্ছে প্রতিরোধ সংগ্রামের দিক নির্দেশক। ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইহির বিপ্লব গোটা অঞ্চলে পরিবর্তনের সূচনা করেছে, ইসরায়েলের পতনও শিগগিরই দেখা যাবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আব্বাস আরাকচি বলেছেন, এখনও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে যা নিয়ে তেহরান ও অন্য পক্ষগুলোকে কাজ করতে হবে, তবে 2015 সালের পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করতে হলে আমেরিকা ও পাঁচ জাতিগোষ্ঠীকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আব্বাস আরাকচি বলেন, এ পর্যন্ত আলোচনায় আমরা ভালো অগ্রগতি অর্জন করেছি, কিন্তু এখনও কিছু বিষয় রয়েছে যা নিয়ে আরও আলোচনা প্রয়োজন। ইরানের এই আলোচক বলেন, পরমাণু সমঝোতায় ফেরা না ফেরা মূলত এইসব ইস্যুর উপরই নির্ভর করছে। গতকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পঞ্চম রাউন্ড আলোচনার পর সাংবাদিকদের তিনি একথা জানান। আব্বাস আরাকচি সুস্পষ্ট করে বলেন, আমরা নই, বরং আমেরিকা ও পাঁচ জাতিগোষ্ঠীকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং ইরানের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। এগুলো হলে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী জেনারেল হুজ্জাতুল্লাহ কুরাইশি রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেছেন। রাশিয়ার রাজধানী মস্কোয় দুপক্ষ গতকাল এ আলোচনায় বসে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুপক্ষ চলমান সামরিক ও সামরিক কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করে। এছাড়া দুই উপমন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মত বিনিময় করেন। প্রতিরক্ষা খাতে পারস্পরিক যোগাযোগ ও ঘনিষ্ঠ আলোচনা থাকবে বলেও তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এর আগে মঙ্গলবার রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশনের প্রধান দিমিত্রি সুগায়েব বলেছেন, ইরানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, আমরা চুক্তিভিত্তিক প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছি এবং আশা করছি শিগগিরই অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু হবে। ইরান বিভিন্ন ধরনের অস্ত্র নিতে আগ্রহী। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকার থোক বরাদ্দ রেখে 2021-22 অর্থবছরের জন্য 6,03,681 কোটি টাকার প্রস্তাবিত বাজেট বাংলাদেশের জাতীয় সংসদে পেশ করা হয়েছে। গত বছরের চেয়ে এবারের বাজেটের ব্যয় 12% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বিশ্বব্যাপী মহামারী পরিস্থিতির মাঝে করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকার থোক বরাদ্দ রেখে 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার বাজেট প্রস্তাব জাতীয় সংসদে পেশ করা হয়েছে। গত বছরের চেয়ে এবারের বাজেটের ব্যয় শতকরা 12% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। স্পিকার ডক্টর শিরীন শারমিনের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার বিকেল 3টায় জাতীয় সংসদের অধিবেশনে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন। এবারের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবিতে বরাদ্দ ধরা হয়েছে 2,25,324 কোটি টাকা। এবার উন্নয়ন ব্যয় বাড়ানো হয়েছে শতকরা 14%। এবার উন্নয়ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,38,000 কোটি টাকা। এবারের বাজেটে অর্থ সংগ্রহের জন্য রাজস্ব খাতের আয় ধরা হয়েছে 3,89,000 কোটি টাকা আর জাতীয় রাজস্ব বোর্ডের আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,30,078 কোটি। বিদায়ী অর্থ বছর অর্থাৎ 2020-21 অর্থ বছরে সরকারের দেওয়া মূল বাজেটের আকার ছিল 5,68,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে 5,38,983 কোটি টাকায় নামিয়ে আনা হয়।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আবারও বাজেট প্রসঙ্গ। প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে এসে আওয়ামী লীগ সরকার দেশকে এমন একটি বাজেট উপহার দিচ্ছে যেখানে এক তৃতীয়াংশের বেশি হল ঘাটতি। এই ঘাটতি পূরণে সরকার দেশি বিদেশি উৎস থেকে ঋণ নেবে। এভাবে ঋণের বাড়তি বোঝা জনগণের উপর চাপিয়ে দিচ্ছে সরকার। আজ বিকেলে ২০২১-২২ প্রস্তাবিত বাজেট সংসদে পেশ করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ২০২১-২২ সালের যে বাজেট পেশ করা হয়েছে তা কল্পনাপ্রসূত, মন গড়া এবং অবাস্তব। আন্দাজে করা এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়। বাজেটে বিশাল ঘাটতি রয়েছে, তা পূরণ করতে যে ব্যবস্থার কথা বলা হয়েছে তা বাস্তবসম্মত নয়। এই বাজেট ব্যাপকভাবে সংশোধন বা রদবদল করতে হবে। ভারতের রাজধানী দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের ফলে এ পর্যন্ত ৮৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া এ পর্যন্ত ১০৪৪টি ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের ঘটনা প্রকাশ্যে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের রাজধানী দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের ফলে এ পর্যন্ত ৮৯ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে ৮৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আজ বৃহস্পতিবার এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে ওই তথ্য জানানো হয়েছে। আজ লোকমত হিন্দি গণমাধ্যম সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত ১২,০০০এর বেশি ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ রেডিও তেহরানকে বলেন,
করোনার দ্বিতীয় ঢেউয়ে বহু মানুষের প্রাণ চলে গেছে করোনায়। এর মধ্যে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। ইতিমধ্যে কয়েকজন মানুষ মারা গিয়েছেন, কয়েক হাজার মানুষ আক্রান্ত হয়েছে। ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধে কেন্দ্র সরকারের আরো মনোযোগী হয়ে সঠিক উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করি,
বলছিলেন উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ। ব্ল্যাক ফাঙ্গাস অর্থাৎ মিউকর মাইকোসিস রোগটিকে ইতোমধ্যে দিল্লিতে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে। দিল্লি সরকার এজন্য একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছিল। করোনা ভাইরাসের পরে এবার মহামারী রূপ নেয়া ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকর মাইকোসিস রোগের মোকাবেলার জন্য সরকার যুদ্ধকালীন ভিত্তিতে কাজ করছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরানোর লক্ষ্যে একটি নয়া সরকার গঠন করতে যাচ্ছে সেখানকার কয়েকটি রাজনৈতিক দল। নতুন জোট সরকার গঠনের শরিক দলগুলোর সঙ্গে একটি সমঝোতায় উপনীত হওয়ার প্রেসিডেন্ট রুবেন লিভরিনকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছেন মধ্যপন্থী ইয়েশ আতিদ দলের নেতা ইয়াইর লাপিদ। নতুন সরকার গঠনে মতকে পৌঁছাতে বেঁধে দেওয়ার সময়সীমা বুধবার মধ্যরাত পেরোনোর মাত্র ৩৫ মিনিট আগে প্রেসিডেন্টকে ইমেইল করেন লাপিদ। শরিকদের সঙ্গে সমঝোতা অনুযায়ী লাপিদদের জোটের প্রধান শরিক উগ্র জাতীয়তাবাদী ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট প্রথমে ২ বছরের জন্য জোট সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। এরপর পালাবদল হয়ে প্রধানমন্ত্রী হবেন লাপিদ। তাদের এই জোট সরকারে বেশ কিছু ছোট ও মাঝারি দলও শরিক হচ্ছে। লাপিদ নির্ধারিত সময়ের মধ্যে একটি জোট গঠন করতে সক্ষম হলেও তার নতুন সরকারকে পার্লামেন্টে আস্থা ভোটে জিততে হবে, তবেই নতুন সরকার শপথ গ্রহণ করতে পারবে। ইসরায়েলে গত ২৩ মার্চের পার্লামেন্ট নির্বাচনে কেউ সরকার গঠন করার জন্য যথেষ্ট আসন না পাওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়। গত ২ বছরে এটি ছিল চতুর্থ পার্লামেন্ট নির্বাচন। দীর্ঘ ১২ বছর ধরে ইসরায়েলের ক্ষমতায় রয়েছে নেতানিয়াহু, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা এখনও চলছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি ঘাঁটিতে এক বিস্ফোরণের ঘটনায় দুই প্রতিরোধ যোদ্ধা শহীদ হয়েছেন। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, নিহত দুই ফিলিস্তিনি যোদ্ধা হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেডের সদস্য। গাজায় হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফিলিস্তিন আল আন বার্তা সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক গাজা যুদ্ধে হামাসের ঘাঁটিতে ইহুদিবাদী ইসরায়েলের বোমাবর্ষণের সময় অবিস্ফোরিত একটি সন্দেহজনক বস্তু নিষ্ক্রিয় করছিল হামাসের বিশেষজ্ঞ টিম। বুধবার দুপুরে সন্দেহজনক বস্তুটি বিস্ফোরিত হলে কাসাম ব্রিগেডের ওই দুই যোদ্ধা নিহত হন। ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে এই খবরের সত্যতা নিশ্চিত করে শহীদ দুই যোদ্ধার নাম ওসামা ফজল জুনাইনা ও আহমদ জাকি আবু হুসাইরা বলে উল্লেখ করেছে। সৌদি আরব গত বছর ফ্রান্স থেকে ৭০ কোটি ৪০ লাখ ইউরোর অস্ত্র কিনেছে। করোনা ভাইরাসের মহামারী এবং আরও অন্য কিছু কারণে ফ্রান্সের অস্ত্র বিক্রির পরিমাণ শতকরা ৪১ ভাগ কমে যাওয়ার পরও প্রধান অস্ত্র ক্রেতা হিসেবে রয়ে গেছে। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জাতীয় সংসদীয় উপস্থাপিত অস্ত্র বিক্রি সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ফ্রান্স গত বছর অস্ত্র বিক্রি খাত থেকে ৪৯০ কোটি ইউরো সমপরিমাণ অর্থ আয় করেছে। তার আগের বছর দেশটি এ খাত থেকে অর্থ আয় করেছিল ৮৩০ কোটি ইউরো। গত বছর ফ্রান্স থেকে আমেরিকা দ্বিতীয় প্রধান ক্রেতা হিসেবে ৪৩ কোটি ৪০ লাখ ইউরো এবং মরক্কো ৪২ কোটি ৬০ লাখ ইউরো মূল্যের অস্ত্র কিনেছে। ফ্রান্স থেকে সৌদি আরব যেসব অস্ত্র কিনছে তা মানবাধিকার সংস্থাগুলোর কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অস্ত্র প্রধানত দারিদ্র্যপীড়িত ইয়েমেনের জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। গত ৬ বছরে সৌদি আগ্রাসন ইয়েমেনে ধ্বংসস্তূপ সৃষ্টি করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক প্রতিক্রিয়ায় বলেছেন, অধিকৃত বাইতুল মোকাদ্দাসে পুনরায় মার্কিন কনসুলেট চালু করার মাধ্যমে ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদীদের হামলা যেমন বন্ধ হবে না, তেমনি পশ্চিম এশিয়ার পরিস্থিতিও স্থিতিশীল হবে না। তাস নিউজ এজেন্সি আরও জানিয়েছে, মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, মার্কিন পৃষ্ঠপোষকতায় দখলদার ইহুদিবাদী ইসরায়েল অপরাধ জগৎ চালিয়ে যাচ্ছে। গত ১০ মে পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর যুদ্ধ শুরু করেছিল ইহুদিবাদীরা, কিন্তু প্রতিরোধ সংগঠন হামাস এবং ইসলামী জেহাদের দাঁত ভাঙা জবাবের মুখে ভয়াবহ পরাজয়ের কারণে ইসরায়েলি মন্ত্রিসভা যুদ্ধবিরতির অনুরোধ জানায়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে ১১৬০০ কিলোহার্টসে এবং সৌদি আরবে ৩১ মিটার ব্যান্ডে ৯৮৭০ কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকের সংসদের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক কমিশনের সদস্য বদর আল জিয়াদি সিরিয়ার আশ্রয় কেন্দ্রে অবস্থিত আইএস সন্ত্রাসীদের পরিবারের সদস্যদেরকে ইরাকে ফিরিয়ে আনার প্রচেষ্টার পরিণতির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এ সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইরাকের সংসদের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক কমিশনের সদস্য বদর আল জিয়াদি সিরিয়ার আলহুল আশ্রয় কেন্দ্রে অবস্থিত উগ্র আইএস সন্ত্রাসীদের পরিবারের সদস্যদেরকে ইরাকে ফিরিয়ে আনার প্রচেষ্টার পরিণতির ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন। সিরিয়ার আলহুল আশ্রয় শিবিরে বহু শরণার্থী অবস্থান করছে, যারা কিনা সাম্প্রতিক মাসগুলোতে আন্তর্জাতিক সংবাদ ও রাজনৈতিক মহলের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। কোনো কোনো সূত্র জানিয়েছে, এই আশ্রয় কেন্দ্রে অন্তত ৭৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছে, যাদের মধ্যে অন্তত ৫০ হাজার শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখানে আশ্রয় নেওয়া বেশিরভাগ শরণার্থী উগ্র দায়েশ বা আইএস জঙ্গি সন্ত্রাসীদের পরিবারের সদস্য, যারা কিনা ২০১৭ সালে সন্ত্রাসীরা পরাজিত হওয়ার পর ইরাক থেকে সেখানে গিয়ে আশ্রয় নিয়েছিল। প্রত্যন্ত এলাকায় এবং মরু অঞ্চলে জীবনধারণ এতটাই কঠিন যে সাম্প্রতিক মাসগুলোতে সেখান থেকে শরণার্থীদেরকে ইরাকের মাটিতে ফিরিয়ে আনার বিষয়ে ব্যাপক আলোচনা চলছে, কিন্তু তাদেরকে ইরাকের মাটিতে ফিরিয়ে আনার ব্যাপারে ইরাকের ভেতরেই ব্যাপক বিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে। ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তিত্ব ও সংগঠন বলছে, সেদেশে গণহত্যায় আইএস সন্ত্রাসীদের ব্যাপক ভূমিকা থাকায় তাদের পরিবারের সদস্যদেরকে ইরাকে ফিরিয়ে আনা অত্যন্ত বিপজ্জনক হবে, আর এ কারণেই তারা এর বিরোধিতা করছে। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল আরাজি ওই শরণার্থী শিবিরে অবস্থিত আইএস জঙ্গি সন্ত্রাসীদের সন্তানদেরকে আগামী দিনের আইএস হিসেবে অভিহিত করেছেন, যারা কিনা ভবিষ্যতে ইরাক সহ সমগ্র এই অঞ্চলের জন্য বিপজ্জনক হতে পারে। এদিকে ইরাকের অভ্যন্তরে ব্যাপক বিরোধিতা ও হুঁশিয়ারি সত্ত্বেও বিভিন্ন খবরে জানা গেছে ইরাক সরকার একরকম বাধ্য হয়ে সিরিয়ার আল হুল আশ্রয় কেন্দ্র থেকে শরণার্থীদেরকে ইরাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে মার্কিন সরকারের প্রবল চাপের মুখে ইরাক সরকার সিরিয়ার আল হুল আশ্রয় কেন্দ্র থেকে শরণার্থীদেরকে ইরাকে ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েছে। এদিকে ইরাকের জনপ্রিয় হাশদার শাবি সংগঠনের কমান্ডার আব্বাস আল জেইদি বলেছেন, মার্কিন সরকার ইরাকে সন্ত্রাসীদেরকে আবারও সংগঠিত করে এদেশে তাদের সেনা উপস্থিতি বজায় রাখার চেষ্টা করছে। দায়েশ বা আইএস জঙ্গিদের পরিবারের সদস্যদেরকে ইরাকে ফিরিয়ে আনার পেছনে তাদের উদ্দেশ্য এটাই।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশ হাইকোর্ট বলেছে দৃষ্টান্তমূলক সাজা না হয় নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনার ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। এ সম্পর্কে আইনজীবীর প্রতিক্রিয়া সহ এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন।
দৃষ্টান্তমূলক সাজা না হওয়ায় নারী নির্যাতন ও ধর্ষণ করার মতো ঘটনার ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেবার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতন এবং সেই ভিডিও ছড়িয়ে দেবার চাঞ্চল্যকর মামলার শুনানিতে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এমন মন্তব্য করেন। আদালত বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ীদের বিরুদ্ধে সাজা দেবার হার কম। ধর্ষণ ও নির্যাতন করে ভিডিও ছড়িয়ে দেওয়া হলে নির্যাতনের শিকার নারী এবং তাদের পরিবারে এর বিরূপ প্রভাব পড়ে। এ প্রসঙ্গে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ রেডিও তেহরানকে বলেন,
কিন্তু আমাদের তো আইনের শাসনের দুর্বলতার কারণে চূড়ান্ত শাস্তি পেতে অনেক দেরি লাগে, সেই জন্য ওইটা এফেক্ট তেমন হয় না। আর পর্নোগ্রাফি আইন ডিজিটাল আইনের এটা তো আসলে চূড়ান্ত শাস্তি হইতে তো সময় লাগে, কারণ এই প্রয়োগগুলো তো রিসেন্ট শুরু হয়েছে, তাই না? আইনটাও হয়েছে রিসেন্ট, প্রচেষ্টা চালাতে হবে। এবং আদালত যেটা বলেছেন সেটা সঠিকভাবেই বলেছেন, মানুষের যাদের বিরুদ্ধে করা হয় তাদের তো মারাত্মক মানবাধিকার লঙ্ঘন এবং সমাজে একটা বিশেষ সৃষ্টি হয়।
অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ আরো বলেন, মোবাইল কোর্টে সাজা কম, যেসব অপরাধে সাজা বেশি দেবার বিধান আছে সেখানে মোবাইল কোর্টের মাধ্যমে কম সাজা প্রদান ন্যায় বিচারের পরিপন্থী।
তার মোবাইল কোর্টের সাজা সর্বোচ্চ 2 বছর, যেখানে সর্বোচ্চ সাজা বেশি সেখানে তো মোবাইল কোর্টের এই ধরনের সাজা দেওয়াটা ঠিক না। আর মোবাইল কোর্টের সাজা তো ম্যাক্সিমামই পরবর্তীকালে এপিলে গিয়া এগুলো আপনার সবগুলোই বাতিল হয়ে যায়, তো মিডিয়া রিপোর্ট এসছে 90% মামলাই টিকে না। নর্মালি মোবাইল কোর্ট যদি করে তারা অপরাধ নিয়ন্ত্রণ করে আসামি ধরে তারা কোর্টে পাঠাবে, কোর্টের মাধ্যমে প্রপার ওয়েতে বিচারের মাধ্যমে সাজাটা হবে, সেই সাজা হলে সেই সাজাটা টিকবে। এছাড়া তো আপনার শর্টকাটের ওয়েতে সাজা দিলে এই সাজা তো টিকে না, এগুলো তো পরবর্তীকালে বাতিল হয়ে যায়। শুধু এইটা না, হ্যাঁ, খাদ্যে ভেজালে যে আপনার মামলা হবে বিশেষ ক্ষমতা আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডও আছে, সেখানে আপনার যে সমস্ত মামলায় মৃত্যুদণ্ড আছে বা যাবজ্জীবন আছে সেখানে আপনি একটা মোবাইল কোর্ট করে 2 বছর সাজা দিয়ে দিলেন, এটা তো আইনের সঙ্গে কন্ট্রাডিক্টরি হয়ে যায় না? ওইগুলো দিয়ে তো আপনার অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে না।
পর্নোগ্রাফি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় মোবাইল কোর্টের সাজা দেওয়ার এখতিয়ার নিয়ে আদালতেও প্রশ্ন তুলেছেন আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবীরা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু।
রংধনু
রংধনু আসরের কাছের দূরে শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি এ মুহূর্তে যারা রেডিও, ইন্টারনেট অথবা ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনছো সবাই ভালো ও সুস্থ আছো। তোমাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, শরীরকে সুস্থ রাখার জন্য তোমরা নিশ্চয়ই নানা ধরনের খেলাধুলা করে থাকো। অনেকেই আবার শক্তিমত্তা ও বাহাদুরি দেখাতে গিয়ে কঠিন কিছু খেলায় অংশ নেয়। এগুলোর মধ্যে কুস্তি অন্যতম। ঐতিহাসিক মতে 15,000 বছর পূর্বে প্রথম ফ্রান্সে উৎপত্তি হয়েছিল কুস্তি খেলা এবং আজকে যার আধুনিক রূপ রেসলিং। বর্তমান বিশ্বে বিনোদনের এক প্রধান মাধ্যম এটি। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত টিভিতে রেসলিং দেখে মজা পান। রেসলারদের শক্তি সামর্থ্য, তাদের মার হজম করার ক্ষমতা, মারের টেকনিক দেখে অনেকেই অবাক হন। অনেকে আবার তাদের প্রিয় রেসলারের জয়ে আনন্দিত হয়, আবার পরাজয়ে কষ্ট পায়। তবে রেসলিংয়ের সবচেয়ে গোপন বিষয়টি হয়তো তোমরা অনেকেই জানো না।
বন্ধুরা, তোমরা হয়তো বিশ্বাস করতে চাইবেই না যে রেসলিং কোনো খেলা নয়, এটি একটি পাতানো খেলা। তোমরা টিভিতে যে রেসলিং দেখে থাকো তা দর্শক আনন্দ দেওয়ার জন্য আগে থেকেই সাজিয়ে রাখা হয়। এই রেসলিং আন্তর্জাতিকভাবে খেলা হিসেবে স্বীকৃত নয়, এটি দর্শক বিনোদনের জন্য শুধুমাত্রই অভিনয়। তবে অলিম্পিক বা ফিলোর তত্ত্বাবধানে যে কুস্তি প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয় সেগুলো আলাদা, কারণ এগুলো সত্যিকারের কুস্তির লড়াই।
বন্ধুরা, কুস্তি নিয়ে এত কথা বলার উদ্দেশ্য তোমরা নিশ্চয় ধরতে পেরেছ। হ্যাঁ, রংধনুর আজকের আসরে রয়েছে এক কুস্তিবিদ ও তার সাগ্রেটের গল্প, আর গল্প শেষে থাকবে ফিলিস্তিনি শিশুদের নিয়ে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই গল্পটি শোনা যাক।
প্রাচীনকালে এক বৃদ্ধ কুস্তিগিরের বেশ নাম ডাক ছিল। কুস্তি খেলায় অসামান্য পারদর্শিতার জন্যই এই নাম ডাক। কোনো কুস্তিগিরি তার সাথে কুস্তি খেলায় পেরে উঠত না। যত বড় পালোয়ানই ছিল না কেন, তার সাথে খেলায় প্রতিযোগিতা করে মাটিতে লুটিয়ে পড়া ছাড়া জিততে পারেনি কেউ। এভাবে সেই কুস্তিগির কুস্তি শিল্পের মস্ত বড় শিল্পী হয়েছিলেন। সবাই তাকে কুস্তির ওস্তাদ বলে মেনে নিয়েছিল।
যে কোনো খেলারই কিছু কৌশল আছে, কৌশল ছাড়া কোনো শিল্পই ঠিক উপভোগ্য হয়ে ওঠে না। বৃদ্ধ কুস্তিগির এরকম বিচিত্র কৌশল আয়ত্ত করেছিলেন। বলা হতো 360টি গুরুত্বপূর্ণ কৌশল, মানে আট জানতেন তিনি। এসব কৌশলের কিছু কিছু তিনি তার শিষ্যদেরকেও শিখিয়েছিলেন।
তিনি নিরিবিলি এবং প্রশান্ত পরিবেশে তার যুবক শিষ্যদেরকে এসব আর্ট বা খেলার কলাকৌশল শেখাতেন। যখন তিনি প্রশিক্ষণ দেওয়ার পর্যায়ে গিয়েছিলেন, তখন আর তিনি নিজে কুস্তি খেলতেন না। সকল কুস্তিগির তাকে বিরল সম্মান করত এবং এক বাক্যে কুস্তিবীর ওস্তাদ বলে স্বীকার করত।
ভালো ছাত্রের প্রতি যে কোনো শিক্ষকের যেমন এক ধরনের সুনজর থাকে, কুস্তিগির ওস্তাদেরও সেরকম ছিল। তার সাগরীদের মাঝে যে একটু ভালো ছিল, তার প্রতি ওস্তাদ একটু বেশি খেয়াল রাখতেন এবং তিনি যত যত কৌশল জানতেন তাকে সবার আগে শেখানোর চেষ্টা করতেন। কেননা তিনি জানতেন ওই সাগরেদ একদিন নাম করবে, তার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। অদূর ভবিষ্যতেও সেও ভালো কুস্তিগির হবে এবং সে তার ওস্তাদের নাম রাখবে। স্বাভাবিকভাবেই যে সাগরেদের প্রতি ওস্তাদের সুদৃষ্টি পড়বে, সে যে ধীরে ধীরে কুস্তি বিদ্যায় পারদর্শী হয়ে উঠবে তাতে আর সন্দেহ কি।
প্রশিক্ষণের অংশ হিসেবে অভ্যন্তরীণ যেসব প্রতিযোগিতা হতো সেগুলোতে সে সহজেই অন্যদের হারিয়ে বিজয়ী হতো। যুবক কুস্তিগিরের ক্রম উন্নতি ও সাফল্য দেখে বৃদ্ধ ওস্তাদ সিদ্ধান্ত নিল যত রকম কলাকৌশল তাঁর জানা আছে সব ওই মেধাবী সাগরেদকে শেখাবে।
যুবক এ বিষয়টা জানতে পেরে যার পর নাই খুশি হয়ে গেল। যুবক জানত তার ওস্তাদ খুব কম সাগরেদকেই তার সকল কলাকৌশল শেখাতেন। এভাবে ধীরে ধীরে ওস্তাদ তার ওই যুবক সাগরেদকে সকল কলাকৌশল শেখালেন। যুবক যখন বুঝতে পারল যে সে ওস্তাদের কাছ থেকে কুস্তি খেলার কলাকৌশলগুলো সবই আয়ত্ত করে ফেলেছে, তখন তার রূপ ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করল।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে শয়তান সবসময়ই মানুষের পিছে লেগে থেকে শুধুই প্ররোচনা দিয়ে থাকে। সেই প্ররোচনায় কেউ পড়ে যায়, কেউ এড়িয়ে যায়। যুবক কুস্তিগিরও শয়তানের প্ররোচনা এড়াতে পারল না, সে ভীষণ অহংকারী হয়ে উঠল। আর কে না জানে, অহংকার যার ভেতর একবার বাসা বাঁধে সে আর উন্নতি করতে পারে না, ধ্বংস হয়ে যায়। আর বিনয় মানুষকে বড় করে, উন্নত করে।
যুবক কুস্তিগির অহংকারে ডুবে গিয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে পারদর্শী, শক্তিমান এবং কৌশলী কুস্তিগির হিসেবে ভাবতে শুরু করে দিল। ওস্তাদ তাকে যেসব কলাকৌশল শিখিয়েছিল সেগুলো প্রয়োগ করে একের পর এক বিজয় অর্জন করার পরিপ্রেক্ষিতেই সে নিজেকে এভাবে অহংকারী কুস্তিগির হিসেবে মনে করতে লাগল। লাগাতার বিজয়ের ক্ষতিকর দিক এটা। অহংকার থেকে মুক্ত থাকার স্বার্থে তাই মাঝে মধ্যে পরাজয়টাও মন্দ নয়।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বিজয়ের গর্বে মত্ত হয়ে সাগরেদ তার ওস্তাদকে অসম্মান করতে শুরু করল। ভুলেই গিয়েছিল যে সে ওস্তাদের কাছ থেকে শিখেছে সব। যখনই কোথাও বসত, কথাবার্তা বলত, তখনই সে গর্ব করে বলত, এই পৃথিবীতে আমিই সবচেয়ে কৌশলী, শক্তিমান এবং শ্রেষ্ঠ কুস্তিগির। ওস্তাদের কথাটা আর মুখে আনত না। যদি কখনো ভুলে ওস্তাদের নাম উচ্চারণ করে বসত, বলতো, আমি আমার ওস্তাদের চেয়ে কুস্তি খেলার কলাকৌশল অনেক বেশি জানি। তাকে সম্মান করি শুধু এজন্যে যে তিনি একজন প্রথম সারির কুস্তিগির ছিলেন, তা না হলে উনি আমার পায়ের সমতুল্যও নন।
একদিন ওই যুবক বাদশার সামনে এরকম উদ্ধতপূর্ণ এবং অহংকারী কথাবার্তা বলায় বাদশার রাগ হল। বাদশাহ সাথে সাথে আদেশ দিল ওই যুবক যেন তার ওস্তাদের সাথে কুস্তি প্রতিযোগিতায় লড়ে।
বাদশাহ ছিল দূরদর্শী, সে জানত এই প্রতিযোগিতায় ওস্তাদের কাছে তার অহংকারী সাগরেদ নির্ঘাত হারবে। সুতরাং যুবকের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং আর কোনোদিন এরকম ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলবে না, শিক্ষা হবে যুবকের।
বাদশাহর আদেশ অনুযায়ী প্রতিযোগিতার আয়োজন করা হল এবং যথাসময়ে শুরু হয়ে গেল ওস্তাদ সাগরেদের কুস্তি প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতা দেখার জন্য মানুষের ঢল নামল। স্বয়ং বাদশাহও ওই প্রতিযোগিতা দেখার জন্য গ্যালারিতে নির্দিষ্ট আসনে গিয়ে বসল। যারা সে সময়কার শক্তিমান কুস্তিগির ছিল তারাও তৎকালীন শ্রেষ্ঠ কুস্তিগির ওই যুবক এবং তার ওস্তাদের মধ্যকার কুস্তি খেলা দেখার জন্য এসেছিল।
যুবক তখন বেশ স্বাস্থ্যবান এবং দীর্ঘদেহী ছিল। খেলার মাঠে সে আগে প্রবেশ করল। ওস্তাদের দৃষ্টি যখন সাগরেদের সুঠাম বাহুর উপর পড়ল, বুঝতে পারল যে ওই শক্তিশালী বাহুর শক্তির কাছে তার বৃদ্ধ বয়সের শক্তি কিছুই না। অতএব যদি বাহুবলের কৌশলের উপর নির্ভর করে কুস্তি খেলা হয় তাহলে তাঁর হার নিশ্চিত। তাই কৌশল পাল্টাতে হবে, বুদ্ধি খাটাতে হবে, ঠিক কোন কৌশলে যুবককে ধরাশাহী করা যায়।
ঘটা করে কুস্তি খেলা শুরু হয়ে গেল। গ্যালারি ভর্তি দর্শকের চিৎকার, হৈহুল্লোড়ের ভেতর কুস্তি খেলছে ওস্তাদ সাগরেদ। কি হারে কে যেতে, এ নিয়ে ব্যাপক কৌতূহলী হয়ে উঠল সবাই। বেশিরভাগ দর্শকই বলছিল বৃদ্ধ ওস্তাদের পরাজয় নিশ্চিত, এ নিয়ে বাজি ধরাধরি হয়ে গেল। বাজিতে বেশিরভাগই ছিল যুবকের পক্ষে এবং সেটাই স্বাভাবিক। যুবকের পক্ষে বাজি ধরলেও মনে মনে কিন্তু বৃদ্ধ ওস্তাদের বিজয় কামনা করেছিল সবাই। ওস্তাদের সম্মান যাতে ভলুণ্ঠিত না হয় বরং অটুট থাকে সেটাই কামনা করেছিল অনেকে। ওস্তাদ তার সাগরেতের সাথে মিশে গিয়ে এমনভাবে কৌশল প্রয়োগ করল যে সাগরেত কিছুতেই তা প্রতিহত করতে পারল না।
ওস্তাদ সাগরেদের টুটি চেপে ধরল, দুহাতে ধরে মাথার উপর তুলে মাটিতে আছাড় মারল। দর্শকরা মহানন্দে চিৎকার করে উঠল এবং ব্যাপক হাততালি দিয়ে বৃদ্ধ ওস্তাদকে প্রাণিত করে তুলল। এভাবে ওস্তাদ জিতে গেল খেলায়, যুবক কোনো কৌশলে প্রয়োগ করার সুযোগ পেল না।
বাদশাহ ওস্তাদের বিজয়ে খুশি হয়ে মাঠে নেমে এসে বৃদ্ধের সাথে হাত মেলাল এবং আদেশ দিল ওস্তাদকে বীরত্বের সোনালি গাউন উপহার দিতে। আর যুবককে তিরস্কার করল এই জন্য যে সে ওস্তাদের অমর্যাদা করেছিল।
যুবক বাদশাহকে বলল, এই বৃদ্ধ কুস্তিগীর শক্তিতে আমার সাথে জেতেনি, ও জিতেছে এমন এক কৌশলে যে কৌশলটা সে আমাকে শেখায়নি। আমি জানতাম না কিভাবে ওরকম অ্যাকশন প্রতিহত করতে হয়।
বৃদ্ধ ওস্তাদ জানত এরকম একটা দিন আসবে, অকৃতজ্ঞ সাগরেত একদিন ওস্তাদকে অস্বীকার করবে এবং ওস্তাদকে একদিন চ্যালেঞ্জ করে বসবে। সেজন্য ওস্তাদ আগে থেকেই প্রস্তুত ছিল এবং ওস্তাদ যে 360 কৌশল জানত তার মধ্য থেকে 359 সাগরেতকে শিখিয়েছিলেন, একটি বাদ রেখেছিল এই দিনটির জন্য।
বৃদ্ধ ওস্তাদ বাদশার পাশে দাঁড়িয়ে শক্তিমান যুবককে বললেন, এখন বুঝতে পেরেছ কেন আমি তোমাকে শেষ কৌশলটা শেখাইনি? শোননি, মুরব্বীরা বলে গেছেন বন্ধুকে এতটা ক্ষমতা দিও না যাতে কখনো তোমার শত্রু হয়ে গেলে তোমার উপর বিজয়ী হতে না পারে।
বন্ধুরা, দুষ্টু ও অহংকারী সাগরেতের উপর ওস্তাদের বিজয়ের কাহিনী শুনলে, যুগে যুগে এভাবেই অহংকারী ও জালিমদের বিরুদ্ধে মজলুম ও নির্যাতিত মানুষরা বিজয়ী হয়েছিল, এর প্রমাণ তোমরা কিছুদিন আগে ফিলিস্তিনে দেখেছ।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে অসহায় ফিলিস্তিনি শিশুদের নিয়ে লেখা একটি গান। গানের কথা ও সুর আব্দুল গাফফারের, আর গেয়েছে বাংলাদেশি শিশু শিল্পী হুমায়রা আফরিন ইরা।
বন্ধুরা, তোমরা গানটি শুনতে থাকো আর আমরা বিদায় নিই রংধনুর আজকের আসর থেকে।
মারাঘাতে বসতে ভিটা সব পড়ে হলো ছাই, খুন হয়ে গেছে আবু আম্মু আদরের ছোট ভাই। মারাঘাতে বসতে ভিটা সব পড়ে হলো ছাই, খুন হয়ে গেছে আবু আম্মু আদরের ছোট ভাই। ফিলিস্তিনে আমরা শিশু আজ বড় অসহায়, ফিলিস্তিনে আমরা শিশু আজ বড় অসহায়। হে দয়াময় রহম করো, তোমার রহম চাই, তোমার রহম চাই, তোমার রহম চাই। আকাশ থেকে বজ্র সম বোম পড়ে শত শত, আমার মতোই ছটফট করে কচি কাঁচা প্রাণ কত। আকাশ থেকে বজ্র সম বোম পড়ে শত শত, আমার মতোই ছটফট করে কচি কাঁচা প্রাণ কত। কত শিশুর প্রাণ কেড়ে নেয় ইসরায়েলের গুলি, কত শিশুর প্রাণ কেড়ে নেয় ইসরায়েলের গুলি। ছিন্ন ভিন্ন লাশ দেখা যায় কান্নে শোক ভুলি, মাজলুম মোরা তুমি ছাড়াই আর আমাদের কেহ নাই। হে দয়াময় রহম করো, তোমার রহম চাই, তোমার রহম চাই, তোমার রহম চাই। বিশ্বের সব শিশুরা কাটায় হেসে খেলে রাত দিন, আমরা কাটায় মৃত্যু ভয় আহার নিদ্রাহীন। বিশ্বের সব শিশুরা কাটায় হেসে খেলে রাত দিন, আমরা কাটাই মৃত্যু ভয় আহারে নিদ্রাহীন। ফিলিস্তিনের আকাশ বাতাস কাল যে ধোয়ায় ঢাকা, পাবো কি সেই সোনালি দিন আদরে সোহাগ মাখা। ফিলিস্তিনের আকাশ বাতাস কাল যে ধোয়ায় ঢাকা, পাবো কি সেই সোনালি দিন আদরে সোহাগ মাখা। নিশ্চয়ই পাবো হতাশ হতে বারণ করেছ তুমি, নিশ্চয়ই পাবো হতাশ হতে বারণ করেছ তুমি। লড়বো একাই বিশ্ববাসী থাক না সবাই ঘুমি, পাই তো লাকসা বাঁচাতে না হয় দেব জীবনটাই। হে দয়াময় রহম করো তোমার রহম চাই, তোমার রহম চাই, তোমার রহম চাই। বোমার আঘাতে বসতি ভিটা সব পড়ে হলো ছাই, খুন হয়ে গেছে আব্বু আম্মু আদরের ছোট ভাই। বোমার আঘাতে বসতি ভিটা সব পড়ে হলো ছাই, খুন হয়ে গেছে আব্বু আম্মু আদরের ছোট ভাই। ফিলিস্তিনে আমরা শিশু আজ বড় অসহায়, ফিলিস্তিনে আমরা শিশু আজ বড় অসহায়। হে দয়াময় রহম করো তোমার রহম চাই, তোমার রহম চাই, তোমার রহম চাই, তোমার রহম চাই।
শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 3 জুন বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট উত্থাপন। দৈনিক কালের কণ্ঠ, ভ্যাকসিন নিলেই পাবেন বিয়ার, বাইডেন। দৈনিক ইত্তেফাক, ইউরেশিয়া রিভিউয়ের প্রতিবেদন, যুক্তরাষ্ট্র চীন বিরোধ, বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য মাথা ব্যথা। দৈনিক মানবজমিন, বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়কে কর দিতে হবে। দৈনিক প্রথম আলো, বাজেটে দরিদ্রের সহায়তায় সরকার কিছুই করছে না। মির্জা ফখরুল ইসলাম। দৈনিক যুগান্তর, করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকা বরাদ্দ। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, ফের গো দুগ্ধে প্লাবিত দিলীপের ফেসবুক, সোনার খনি খুঁড়ে দিয়েছেন ঘোষ নিজেই। দৈনিক আনন্দবাজার পত্রিকা, অফিসারদের বিরুদ্ধে হত্যার চার্জ আনা উচিত। টিকাকরণে গড়িমসি নিয়ে কেন্দ্রকে একহাত কোর্টের। দৈনিক আজকাল, টিকা নিয়ে ক্ষতি হলে দায়ী সংস্থার নয়, কেন্দ্রের কাছে রক্ষা কবচ চাইল সেরাম। দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ইউরেশিয়া রিভিউর প্রতিবেদন, যুক্তরাষ্ট্র চীন বিরোধ, বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য মাথা ব্যথা। দৈনিক মানব জমিনের এই শিরোনাম সম্পর্কে আপনি কি বলবেন?
আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্র চীন বিরুদ্ধে বাংলাদেশ একরকমের সংকটে পড়তে যাচ্ছে বা পড়েছে বলে দৈনিক মানব জমিন যে রিপোর্ট করেছে, সে সম্পর্কে আমাদের পর্যবেক্ষণ হচ্ছে এই যে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ এবং মৌলিক কথা হচ্ছে সবাই আমাদের বন্ধু, কেউ আমাদের শত্রু নয়। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। অর্থাৎ আমরা সবার সাথে বন্ধুত্বের পথে চলতে চাই। এছাড়া আমরা জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্বপূর্ণ সদস্য। জোট নিরপেক্ষ আন্দোলনের যে সমস্ত সক্রিয় দেশ রয়েছে, বাংলাদেশ তার অন্যতম প্রধান। সেক্ষেত্রে আমাদের আমেরিকা চীন কারোর পক্ষেই সেইভাবে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের প্রথমত মাথায় রাখতে হবে যে আমাদের জাতীয় অর্থনৈতিক উন্নতি, আমাদের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে কার অবদান বেশি, কারা আমাদেরকে বেশি সহযোগিতা করতে পারে এবং কাদের কাছ থেকে আমরা সহযোগিতাটা সহজে পেতে পারি, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। সাথে সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে যে কারা অভ্যন্তরীণ রাজনীতিতে বেশি হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপ করে। কোনো হস্তক্ষেপকারী দেশ ভালো বন্ধু হতে পারে না, এটি আমাদের সবারই বিবেচনায় রাখা দরকার। সেক্ষেত্রে কোয়াডে যোগ দিলে যদি চীন অসন্তুষ্ট হয়, আবার না দিলে যদি আমেরিকা অস্ট্রেলিয়া ভারত অসন্তুষ্ট হয়, সেখানে আমাদের মূল বক্তব্য আসতে পারে যে আমাদের সংবিধান, সংবিধানে বলা হয়েছে সবার সাথে বন্ধুত্ব, এই বিষয়টি যদি আমরা ঠিক মতো তুলে ধরতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা এই জায়গায় যে সংকটে পড়তে যাচ্ছি বা পড়েছি তার থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে।
জনাব সিরাজুল ইসলাম, ইরানের পরমাণু কর্মসূচি প্রতিহত করা অব্যাহত থাকবে, একথা বলেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান, আপনার মন্তব্য কি?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচি প্রতিহত করার কর্মকাণ্ড অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মোসাদের নতুন প্রধান। এই যে ঘোষণা, এই ঘোষণার মধ্য থেকে একটি কথা পরিষ্কার হয়ে যায় যে ইসরায়েল যে একটি সন্ত্রাসী রাষ্ট্র, সন্ত্রাসের মাধ্যমে যে তারা এই ইরানের পরমাণু কর্মসূচি প্রতিহত করবে তা কিন্তু পরিষ্কার। তারা বিভিন্ন সময় ইরানের পরমাণু স্থাপনার উপর হামলার হুমকি দিয়েছে, পরমাণু বিজ্ঞানীদেরকে হত্যা করেছে, তা নিয়ে আকার ইঙ্গিতে তারা স্বীকার করেছে, ইরান তো সরাসরি বলেছে, এবং ইরানের সর্বশেষ যে পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে তাকে হত্যার ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিভিন্ন সময় সরাসরি বলেছেন যে এই ফাকরি যাবে, ইনিই হচ্ছেন ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি। তো এই যে ইসরায়েলের এই সমস্ত ঘোষণা, এই সমস্ত পদক্ষেপ, এই ধরনের মনোভাব, এই ধরনের বক্তব্য, হুমকি, কোনোটিই আন্তর্জাতিক আঞ্চলিক শান্তি স্থিতিশীলতার জন্য মোটেই শুভ না। আমাদেরকে মনে রাখতে হবে যে ইসরায়েল কিন্তু অঘোষিতভাবে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু অস্ত্রের অধিকারী দেশ হচ্ছে ইসরায়েল। সেই জায়গায় ইরান ঘোষিতভাবে পরমাণু কর্মসূচি পরিচালনা করছে এবং ইরান এনপিটিতে সই করা একটি দেশ। সেই জায়গায় ইরান এবং ইসরায়েলের অবস্থান পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে একই রকম নয়। অবশ্যই ইরান অনেক বেশি স্বচ্ছ, সেখানে ইসরায়েল সম্পূর্ণভাবেই গোপন তৎপরতা চালাচ্ছে এবং অবৈধভাবে আন্তর্জাতিক আইন অনুযায়ী। সেক্ষেত্রে ইসরায়েলের এই হুমকি আন্তর্জাতিক সমাজের বিবেচনায় নেওয়া দরকার এবং ইসরায়েলকে থামানো দরকার, তা না হলে আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি বিনষ্ট হবে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের বিস্তারিত খবর। অফিসারদের বিরুদ্ধে হত্যার চার্জ আনা উচিত, টিকাকরণে গড়িমসি নিয়ে কেন্দ্রকে একহাত কোর্টের। দৈনিক আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে কোভিড নিয়ন্ত্রণের অন্যতম উপায় হল টিকাকরণ, অথচ দেশে টিকার আকাল, মারা যাচ্ছেন বহু মানুষ। এই টিকা বন্টনের দায়িত্বে রয়েছেন যেসব অফিসার, তাদের বিরুদ্ধে হত্যার চার্জ আনা উচিত। এ বলেই কেন্দ্রকে তীব্র ধমক দিল দিল্লি আদালত। বিচারপতিদের মতে টিকা বন্টন নিয়ে অব্যবস্থা, সরকারি নিয়মের ফাঁসে দেশে বহু মানুষ টিকা পাচ্ছেন না, দেশে যথেষ্ট পরিকাঠামো থাকলেও তা ঠিকমতো ব্যবহারই হচ্ছে না। বিচারপতি মনমোহন এবং নাজমি ওয়াজিরের বেঞ্চে ছিল শুনানি। সেখানে বেঞ্চ জানিয়েছে গোটা দেশে টিকার ঘাটতি রয়েছে, মানুষ টিকা নিতে চেয়েও নিতে পারছেন না। এই পরিস্থিতিতে আপনাদের টিকার উৎপাদন থেকে যোগানের প্রক্রিয়ার ত্বরান্বিত করতে হবে, যেভাবে হোক টিকার যোগান বাড়াতে হবে। টিকা নিয়ে ক্ষতি হলে দায়ী সংস্থার নয়, কেন্দ্রের কাছে রক্ষা কবচ চাইল সেরাম। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে করোনার টিকা নিয়ে কারো কোনো ক্ষতি হলে তা পূরণের দায় আর নিতে নারাজ সেরাম ইনস্টিটিউট। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, কোভিশিল্ডের প্রস্তুতকারীরা কেন্দ্রের কাছে আবেদন করেছে তাদেরও ক্ষতিপূরণের দায় থেকে মুক্ত করা হোক। আসলে গতকালই কেন্দ্রীয় সরকারি সূত্রে ইঙ্গিত দেওয়া হয় ফাইজার এবং মডার্নার মতো বিদেশি টিকা সংস্থাগুলো ভারতে ব্যবসা করলেও তাদের ক্ষতিপূরণ সংক্রান্ত নিয়ম মানতে হবে না, অর্থাৎ তাদের টিকা নেওয়ার পর কেউ অসুস্থ হলে দায় সংস্থাগুলোকে নিতে হবে না। বিদেশি টিকাগুলোকে এই বিশেষ ছাড় দেওয়া হতে পারে ইঙ্গিত পাওয়া মাত্রই আসরে নেমেছে সেরাম। তাদের বক্তব্য, সবার জন্যই নিয়ম সমান হওয়া উচিত। বিদেশি সংস্থাগুলোকে ক্ষতিপূরণের দায় থেকে মুক্তি দিলে শুধু সেরাম নয়, সব দেশীয় সংস্থার সুবিধা পাওয়া উচিত। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর রেখা নিয়ে গুটিয়ে নিচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের সামনে সেদিন অস্ত্র ও আমেরিকা ছিল অসহায় বললেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। আমেরিকা ও পাঁচ জাতিগোষ্ঠীকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে মন্তব্য আরাকচির। সামরিক সহযোগিতা নিয়ে ইরান ও রাশিয়ার আলোচনা। বাংলাদেশের জাতীয় সংসদে 6,03,681 কোটি টাকার বাজেট পেশ। বিএনপি ও জাতীয় পার্টির সমালোচনা। এবং ভারতের দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণে 89 জনের মৃত্যু, 844 জন চিকিৎসাধীন। শ্রোতা বন্ধুরা, এবারে সবশেষে পাওয়া একটি খবর। ইরানের নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষের সচিব সৈয়দ ইসমাইল মুসাবি বলেছেন, তাঁর দেশের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে স্বাস্থ্য বিধিমালা রক্ষার জন্য ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 10,000 বাড়ানো হয়েছে। তিনি ইরান প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন পরিচালনা করে থাকে। মুসাবি জানান, গত নির্বাচনের তুলনায় এবার আমরা গোটা ইরান জুড়ে ভোট কেন্দ্রের সংখ্যা 10,000 পর্যন্ত বাড়িয়েছি, যাতে ভোটাররা করোনা ভাইরাসের আতঙ্ক থেকে মুক্ত হয়ে ভোট কেন্দ্রগুলোতে ভোট দিতে আসেন। আগামী 18 জুন শুক্রবার ইরানে ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এর আগেও ইরানে করোনার মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানাটি জানিয়ে দিচ্ছি। বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।